বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলাবার 11টা, বাংলাদেশের রাত 10টা এবং ভারতে রাত 9:30। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে এখনও বিতর্ক চলছে। জাতীয় অক্রফন্ট বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে 30 ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের কাছে এই ফেস্টিভ্যাল একটা অল্টারনেটিভ স্পেস।
এবং রয়েছে আমাদের নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর। পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলবর্তী ক্যালিফোর্নিয়া রাজ্যে দাউ দাউ করে জ্বলছে যে বনাঞ্চলের দাবাগ্নি, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী যে বনাগ্নিতে এ পর্যন্ত 42 জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষীয় সূত্রে অবশ্য এও বলা হচ্ছে যে আরও শত শত লোকের এখনও অবধি কোনো হদিশ মিলছে না। 4 দিন ধরে চলছে এ দাবাগ্নির ঝলসে দেওয়া আঘাত সূত্রপাত হয়েছিল যার বনে খণ্ডকালীন অবকাশ যাপনকারী মানুষজনের জ্বালা ক্যাম্প ফায়ারের আগুন থেকে। বেহেস্ত সম ওই প্যারাডাইস নামের জনপদের পৌরপিতা কাউন্টি শেরিফ খৌরি হোনিয়া সাংবাদিকদের জানান, জ্বালাময়ী এ অভিজ্ঞতা যে কি ভীষণ হৃদয় বিদারক হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা এর শেষ তক দেখে নিতে চাই, কিছুই হেলায় ফেলে রেখে এখান থেকে যাব না আমরা। প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষা বিশাল বিস্তীর্ণ এ রাজ্যটির প্রায় 1.5 লক্ষের মতো বাসিন্দা আজ বাস্তুচ্যুত। উত্তাল ঝোড়ো হাওয়া, খটখটে শুকনো পরিবেশ আগুন শিখাকে আরও লক লক করে উদ্ভ্রান্ত হবার সুযোগ করে দিচ্ছে। বনাঞ্চলের 1000 কিলোমিটারেরও বেশি ভূখণ্ড পুড়ে ছারখার হয়ে গিয়েছে। উজাড় বিরান হয়েছে অসংখ্য বাড়িঘর, বস্তি, বাগান, রাস্তাঘাট। ওদিকে ক্যালিফোর্নিয়ারই দক্ষিণাঞ্চলেও ক্ষুদ্রাকৃতির আরও গোটা দুই দাবাগ্নিতে মৃত্যু হয়েছে আরও জনা দুই ব্যক্তির। পূর্বাভাসে বলা হচ্ছে খটখটে শুকনো এ অবস্থা মঙ্গলবার পর্যন্ত চলবে। রাজ্যের উত্তর দক্ষিণ কোনো প্রান্তেই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আরও অন্তত সপ্তাহ খানেকের জন্যে। ইসরায়েলের সামরিক বাহিনী রাতভর হামলা চালিয়েছে গাজা ভূখণ্ড নিশানা করে হামলা চালিয়েছে। তাদের কথায় যা কিনা ইসরায়েলের ওপর জঙ্গিরা যে রকেট মেরেছে সেই তারই পাল্টা প্রতিক্রিয়ায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সূত্রে বলা হচ্ছে গাজার তামাম এলাকা জুড়ে হামাস ও ফিলিস্তিনি ইসলামপন্থী জিহাদি সন্ত্রাসবাদীদের নিশানা করে হামলা চালাচ্ছে তাদের জঙ্গি জেট বহর। হামাসরা যাতে বুঝতে পারে যে কিসের খেসারত দিতে হচ্ছে তাদের। ইসরায়েলের মেডিকেল সার্ভিস সূত্রে বলা হচ্ছে সোমবার অপরাহ্ন থেকে যে রকেট ছোঁড়া শুরু হয়েছিল তার আঘাতে এক ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী সূত্রে বলা হচ্ছে গাজা থেকে 370-এর মতো রকেট ছোঁড়া হয়েছে, এর ভেতরে 100-টার মতো প্রতিনিবৃত হয়েছে আয়নডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়ে। সীমান্তের অপর পাশ থেকে ফিলিস্তিনিদের পক্ষ থেকে বলা হচ্ছে ইসরায়েলিদের বিমান হামলায় নিহত হয়েছেন 3 ব্যক্তি, যার ভেতরে 2 জন জঙ্গি, আর এতে জখমী লোকের সংখ্যা 9। যুক্তরাষ্ট্র হামাসদের উদ্দেশ্য করে ধিক্কার ব্যক্ত করেছে, বলছে ইসরায়েল যে নিজেদের সুরক্ষিত করতে চেষ্টা করছে আমরা তাতে সমর্থন জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের দূত জেসন ব্ল্যাট টুইট বার্তায় লিখেছেন এই সহিংসতা গাজার মানুষজনের নিখাদ সাহায্য সহায়তাকে প্রতিনিবৃত্ত করছে। শ্রীলঙ্কার শীর্ষ আদালত সংসদ বিলুপ্ত করবার যে ফরমান জারি করা হয়েছিল প্রেসিডেন্টের পক্ষ থেকে সেটা স্থগিত করে দিয়ে বলেছে বুধবার যে সাংসদদেরকে অধিবেশনে মিলিত হওয়ার আহ্বান জানানো হয়েছিল সে ফরমানটাই এখন বলবৎ রইল। আদালতের রায়ে বলা হয়েছে গত শুক্রবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা যে সংসদ বিলুপ্তির ফরমান জারি করেছিলেন 7 ডিসেম্বর পর্যন্ত সেটা মুলতুবি থাকবে। অক্টোবরের 26 তারিখে প্রেসিডেন্ট সিরিসেনা হঠাৎ করেই প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংঘেকে বরখাস্ত করে সে জায়গায় পূর্বতন শক্তিধর ব্যক্তিত্ব মাহিন্দা রাজাপাকসেকে বসিয়ে দেন। একদিন পরে তিনি সংসদ মুলতুবি করে রাজাপাকসেকে দৃশ্যত সাংসদদের সমর্থন সংগ্রহের জন্য সময় করে দেন। পরে তিনি বুধবার সংসদের অধিবেশন ডাকেন এবং গত শুক্রবারই সংসদ বিলুপ্ত করে জানুয়ারিতে নতুন নির্বাচনের ডাক দেন। বিক্রমসিংঘে পদত্যাগ করতে অসম্মতি জানান। বিরোধী দলীয় সাংসদ অজিত পেরেরা বলেছেন সংসদ বসবে বুধবার দিন, এটা প্রমাণ করতে যে সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থন বিক্রমসিংঘের পক্ষেই রয়েছে। বাংলাদেশে 11 জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে এখনও বিতর্ক চলছে, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
অক্ষফ্রন্ট আরও বলেছে, বড়দিন এবং 31st নাইটের কারণে বিদেশি পর্যবেক্ষকরা এ সময় আসতে পারবেন না। এই অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাফ কথা, জাতীয় সংসদ নির্বাচন আর পেছানো হবে না।
30 তারিখের পরে আমাদের আর পিছানোর কোনো সুযোগ নাই।
এর জবাব দিয়েছে অক্ষফ্রন্ট, তারা বলেছে এক সপ্তাহ নয়, অন্তত 1 মাস পেছাতে হবে। তারিখ পেছানোর দাবি নিয়ে অক্ষফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নির্বাচন কমিশনে যাবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, অন্তত 2টি কারণে নির্বাচন পেছানো সম্ভব নয়। একদিকে বিশ্ব ইজতেমা, অন্যদিকে 29শে জানুয়ারির মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসতে হবে। তার মতে 2টি কারণে নির্বাচন পেছানো যাবে না। ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। গণের যে তারিখ নির্ধারণ করা হয়েছে সে সময় বড়দিনের ছুটি থাকবে, এ কারণে বিদেশি পর্যবেক্ষকদের এখানে আসার সুযোগ থাকবে না। বিএনপির এই যুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে অসমে আগামী মাসে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
তৃণমূল কংগ্রেসের দাবি, ইতিমধ্যে বরাক উপত্যকায় ছাত্র রাজনীতিতে কলেজ ছাত্র সংসদ দখল করেছে তারা। এবার ভোটযুদ্ধে নেমে অসমের বাঙালিদের পাশে থাকার বার্তা দিতে চায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। অসমে দীর্ঘদিন ধরে সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তবে ভোট বাক্সে তার কোনো প্রভাব পড়েনি। সম্প্রতি NRC বিতর্কের মধ্যেই পদত্যাগ করেন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন পাঠক। এরপর দলের নেতৃত্ব ঠিক করে উঠতে পারেনি তৃণমূল। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, দেশের উত্তর পূর্বাঞ্চলে দলের বিস্তার ঘটানোর চেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অসমে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেওয়ার সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এক সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, অসমে বাঙালি ও অসমীয়াদের মধ্যে বিভেদ বাড়াতে চাইছে, বিভাজনের রাজনীতি করে ভোট বাক্সে ফয়দা তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আফগানিস্তান সরকার বলছেন যে প্রেসিডেন্ট নির্বাচন নির্ধারিত সূচি মোতাবেকই এপ্রিলের 20 তারিখেই হবে। গণতান্ত্রিক ওই প্রক্রিয়া আপাতত স্থগিত করা হোক বলে যুক্তরাষ্ট্রের পক্ষের কথিত প্রস্তাব এতে প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হচ্ছে ট্রাম্প প্রশাসন 17 বছর স্থায়ী আফগান লড়াই খতম করবার লক্ষ্যে তালেবানদেরকে আলোচনায় নিয়ে আসবার বিকল্প বন্দোবস্ত নিয়ে যে বিচার বিবেচনায় কাজ করছে তারই প্রেক্ষাপটে কাবুল সরকার যেন আসন্ন নির্বাচন আপাতত স্থগিত করার বিষয়টি বিবেচনা করে দেখে। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় এই মতোই একটি খবর প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গানি নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থী হতে মনস্থ করেছেন এবং তাঁরই মুখপাত্রেরা বলছেন যে নিরপেক্ষ নির্বাচন কমিশন ভোটের তারিখ দিয়ে ঘোষণা করেছে, সরকার সেটা রক্ষা করতে অটল প্রত্যয়ে দায়বদ্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন যে জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যই যুক্তরাষ্ট্র যে বাণিজ্য অসমতাকে যুক্তরাষ্ট্রের পণ্য সামগ্রীর বেকায়দায় পড়ার জন্য দায়ী বলে উল্লেখ করছে সেই তার সর্বোত্তম পন্থা। আজ মঙ্গলবার জাপানে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে পেন্স বলেন, জাপানি পণ্য বাজারে ন্যায়ানুগ অবস্থানে থেকে প্রতিযোগিতায় নামতে আমেরিকার পণ্য সামগ্রী ও পরিষেবাকে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় প্রায়শই। তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যই অবাধ, নিরপেক্ষ এবং পারস্পরিক স্বার্থ সিদ্ধির উপযোগী পরিবেশ সৃষ্টির সর্বোত্তম পন্থা। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির অবসানকল্পে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনাতেও আগ্রহ তিনি, বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখন সিঙ্গাপুরে রয়েছেন, আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে তিনি সেখানে রয়েছেন। এখন এখানকার আলোচনায় তিনি ইন্দো প্রশান্ত মহাসাগরবর্তী অঞ্চলকে অবাধ এবং উন্মুক্ত রাখা নিয়ে ট্রাম্প প্রশাসনের দায়বদ্ধতার কথা বলবেন বলে মনে করা হচ্ছে। তবে কিনা বাস্তবে নিরাপত্তা এবং বাণিজ্য ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই তিনি কী ধরনের দেয়া নেয়ার কথা বলেন শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ গভীর অভিনিবেশে সেটা পরখ করে দেখবার জন্যে শোনবার জন্যে অপেক্ষা করে রয়েছেন বলে মনে হচ্ছে। গত বছর ভিয়েতনামের দানাঙ্গে আগেরবারের এপেক শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবাধ ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরবর্তী অঞ্চলের জন্য যে রূপরেখা উপস্থাপন করেছিলেন তারই পরিপূর্ণতা নিয়ে ভাইস প্রেসিডেন্ট কথা বলবেন বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের পদস্থ এক কর্তা ব্যক্তি। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। বাংলাদেশে রাজনীতি এবং নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, রাজনীতি রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে না থেকে ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে। বিভিন্ন সংস্থার গবেষণায় দেখা গেছে, 1954 সালের নির্বাচনে ব্যবসায়ীদের সংখ্যা ছিল 0.54 শতাংশ, যা এখন 80%-এরও বেশি। বিষয়টি নিয়ে বিশিষ্ট নির্বাচন বিশেষজ্ঞ এবং বর্তমানে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলেছেন ঢাকা সংবাদদাতা আমির খসরু।
যতই দিন যাচ্ছে, রাজনীতি এবং নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণ ততই বাড়ছে। বিশ্লেষকগণ বলছেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতে আর নিয়ন্ত্রণে না থেকে ব্যবসায়ীদের হাতে চলে গেছে ক্রমাগতভাবে। রাজনীতি এখন ব্যবসায়ী নির্ভর এমনটা জানিয়ে বিভিন্ন সংস্থার গবেষণা প্রতিবেদন বলছে, 1954 সালের নির্বাচনে ব্যবসায়ীদের সংখ্যা ছিল 0.54 শতাংশ, যা এখন 80%-এর বেশি। বিশ্লেষকগণ একে সুস্থধারার রাজনীতির প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ বলেই মনে করছেন। আর নির্বাচন এবং রাজনীতিতে ব্যবসায়ীদের সরাসরি অংশগ্রহণ প্রশ্নে সাক্ষাৎকার ভিত্তিক বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নির্বাচন বিশেষজ্ঞ এবং বর্তমানে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তোফায়েল আহমেদ।
রাজনীতিতে ব্যবসায়ীদের অংশগ্রহণটা ক্রমাগত ভাবে বাড়ছে। এটা যদি একদম 1954 সাল থেকে এ পর্যন্ত দেখা যায়, বড় বড় নির্বাচনগুলোতে এটা একসময় 1% কম থেকে শুরু করে 54 সনে, এটা এখন 2014 সন পর্যন্ত আসলে দেখা যায় এটা প্রায় 80%-এ চলে এসছে। একই রকম ভাবে দেখা যাচ্ছে স্থানীয় নির্বাচনগুলোতেও দেখা যাচ্ছে, বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোর যে 531 জন মেয়র এবং কাউন্সিলরদের আমি একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করে দেখেছি, তাদের মধ্যেও প্রায় 70+ 70%-এর বেশি কাউন্সিলর এবং মেয়ররা ব্যবসার ব্যাকগ্রাউন্ড নিয়ে এই পদে এসছেন। তো এটার একটা কারণ হতে পারে, দেশের অর্থনীতির বিকাশ হয়েছে, ব্যবসা বাণিজ্যের বিকাশ হয়েছে, এবং যার ফলে ব্যবসা বাণিজ্যের বিকাশের কারণে সংখ্যাটাও ব্যবসায়ীর বেড়ে গেছে। দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের যে রাজনীতিতে অর্থের প্রয়োজনটা গ্রেজুয়ালি বাড়ছে, কারণ আগে যারা রাজনীতি করতেন তারা কিন্তু আসলে মানুষের অর্থে রাজনীতিটা করতেন, তারা চাঁদার উপরে নির্ভর করতেন, মানুষের ডোনেশনের উপর নির্ভর করতেন। এখন কিন্তু রাজনীতিকেও ডোনেট করে না, এখন রাজনীতিবিদকেই কিন্তু বরঞ্চ রাজনীতির একটা মিটিং করার জন্য, মানুষকে আনার জন্য এর পিছনে খরচ করতে হয়। এর সাথে আবার যুক্ত হয়ে গেছে আরো অনেক অনেক অনুষঙ্গ। সুতরাং অর্থটাই হচ্ছে এখন, অর্থের খরচের পরিমাণ বেড়ে গেছে রাজনীতি করতে গেলে, সেটা এটা ব্যবসায়ী ছাড়া অন্য কারো পক্ষে সে অর্থ যোগান দেওয়া সম্ভব নয়।
আচ্ছা, এই ক্ষেত্রে আপনি একটু আগেই যেটা বললেন যে আগে জনগণের পয়সায় রাজনীতিবিদরা রাজনীতি করতেন, কিন্তু এখন এই পরিস্থিতি উল্টে গেল কেন? এর সাথে কি রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হয়েছে?
এখন আগে জনগণের অর্থে যে রাজনীতি করতেন তারা জনগণের জন্যই রাজনীতি করতেন, এখন যে গ্রেজুয়ালি যেটা হয়ে গেছে, যেহেতু তার ব্যবসায়িক বিনিয়োগ করে, ব্যবসা থেকে বিনিয়োগ করে রাজনীতি করে, এখন সে বিনিয়োগটার সুফল পাওয়া তার একটা বড় মোক্ষম উদ্দেশ্য হয়ে যায়, যার ফলে এখন দেখা যাচ্ছে যার 1 কোটি টাকার সম্পদ ছিল নির্বাচনের আগে, আনুষ্ঠানিক সম্পদ যেটা দেখানো হয়, সেটা গিয়ে তার একটা নির্বাচনে জেতার পরে, 5 বছর ক্ষমতায় থাকার পরে তার ওই সম্পদটার পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়। আবার এই তার সম্পদ বৃদ্ধির সাথে তার যে সমর্থক গোষ্ঠী যারা তার সাথে জড়িত, তাদেরও কিন্তু আর্থিক সমৃদ্ধি ঘটে।
অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন যে রাজনীতি এখন একটা বিনিয়োগের বিষয় হয়ে গেছে?
একদম অ্যাবসলিউটলি বিনিয়োগের বিষয় হয়ে গেছে। যারা এখন রাজনীতি করছেন, যারা মনে করেন একদম উপরস্তরের নেতা, তারা কিন্তু এখন রাজনীতিবিদ খুঁজে বেড়াচ্ছেন কে বেশি বিনিয়োগ করতে পারবে। কারণ আমাদের বাংলাদেশে একটা সিস্টেম, একটা শব্দ চালু হয়ে গেছে, নমিনেশন বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য। মনোনয়ন পেতে গেলে কিন্তু বড় বড় নেতাদেরকে কিন্তু আগে টাকা দিতে হচ্ছে, এটা এখন ওপেন সিক্রেট জাতীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর মাধ্যমে অর্থাৎ ব্যবসায়ীদের উত্থান কিংবা অর্থের উত্থানের মাধ্যমে যে রাজনীতি, যে সঠিক ধারা, এই ধারার যে পরিবর্তন আর্থিক, আর অন্যান্য কোনো পরিবর্তন হয়েছে কিনা একটু সংক্ষেপে আমাকে বলুন।
এটার একটা পরিবর্তনের সাথে অনেকগুলো পরিবর্তন জড়িত হয়ে পড়ছে। এখন যে অর্থ শুধু একজনের খাতে নেই, অর্থতারা তো এখন বহুমুখী বিস্তার ঘটেছে। সুতরাং অর্থবানদের মধ্যে আবার নিজস্ব একটা কম্পিটিশন আছে। আগে তো অর্থবানরা, অর্থশালীরা রাজনীতিবিদদের সাথে কম্পিটিশন করে রাজনীতিবিদদেরকে হারিয়ে দিয়েছেন, ব্যবসায়ীরা এসে রাজনীতির পদগুলো দখল করেছেন। এখন ব্যবসায়ীদের মধ্যে তো একক কোনো ব্যবসায়ী সব পদ দখল করতে পারছে না, এখানেও কিন্তু একটা বহু ব্যবসা একসাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এই ব্যবসার অর্থ দিয়ে কোথায় কোথায় সেই অর্থগুলো খরচ করে রাজনীতি আধিপত্য প্রতিষ্ঠা করবে সেটা দেখলে দেখা যায় একটা জায়গা তারা খরচ করছে, সেটা হচ্ছে উপরে রাজনীতিবিদদেরকে করাপ্ট করার ক্ষেত্রে। দ্বিতীয় জায়গা খরচ করছে মাঠের যেসব কর্মী তাদের চরিত্র নষ্ট করা, তাদেরকে আমি তো মনে করি যে এটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কোন রাজনীতি নামক যে ট্রেডিশনাল শব্দটা মানুষের সাথে ইন্টারাকশন, এটা নীতি কথা বা নীতি প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি একটা নীতিগত পরিবর্তনের জন্য, ওখানে কিন্তু আর নাই। এখন রাজনীতি মানে পদটা পাওয়ার সাথে সাথেই ব্যবসাকে কি আছে ওই পদের সাথে সম্পর্কিত সেটার খোঁজ খবর নেওয়া হয়, কারণ বিনিয়োগটা উঠানো না শুধু, এটা এখন ব্যবসাটা রাজনীতিটা অনেক বেশি লাভজনক ব্যবসা হয়ে গেছে। অনেক কম বিনিয়োগে অনেক কম সময়ে অনেক বেশি মুনাফার একটা অস্ত্র হয়ে দাঁড়িয়ে গেছে।
এতে রাজনীতির তো ক্ষতি হয়েছেই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকবে, এটাই হচ্ছে রাজনীতি বিজ্ঞানের বা রাজনীতির মূল কথা। তো এই জায়গা থেকে সরে গেল রাজনীতি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন?
না, আমি এটাকে সরে গেছে বলবো না, রাজনীতি রাজনীতির জায়গাতে আছে, কারণ রাজনীতির মধ্যে এখন ব্যবসাটা প্রাধান্য পাচ্ছে। এখন রাজনীতিটা ব্যবসায়ীর হাতে চলে গেছে, এখন রাজনীতিটা ব্যবসায়িক রাজনীতি হয়ে গেছে। জনস্বার্থ ক্ষতি হচ্ছে, দেশের নীতি কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, গভর্নেন্স ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ওইটাও একটা রাজনীতি। এখন রাজনীতিটা তাদের হাতে চলে গেছে, টোটাল কন্ট্রোলটা রাজনীতি, টোটাল নিয়ন্ত্রণটা।
এখন যে যারা সৎ নেতৃত্ব দেওয়ার জন্য প্রজ্ঞাবান, এই ব্যক্তিরা তো এখন রাজনীতির মাঠে একেবারেই কোণঠাসা হয়ে গেছে, সংখ্যালঘু হয়ে গেছে।
এখন তারা সংখ্যালঘু তো হয়ে গেছে, নতুন কোন প্রজন্ম যারা বিজ্ঞ বিচক্ষণতার সাথে দেশের সাথে রাজনীতি করবেন এরকম কোন প্রজন্ম কিন্তু রাজনীতি আসার সাহস পাচ্ছে না।
যে এ থেকে পরিত্রাণের উপায় কি?
এ থেকে পরিত্রাণের উপায় সর্ব ক্ষেত্রে লাগবে। যেমন ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, এগুলো তো এক ধরনের সৎ নেতৃত্ব জন্ম দেওয়ার জন্য আগে কাজ করেছিল, একটা ভূমিকা পালন করেছিল। এখন সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে এইসব ক্ষেত্রে, তারাও কিন্তু এখন বিশেষ করে আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রধান ব্যক্তি থেকে আরম্ভ করে সর্বনিম্ন পর্যন্ত ওখানেও কিন্তু মেধাবীদের, মানে বিশ্ববিদ্যালয়ে মেধাবী সার্ভাইভালের কথা, এখানে কিন্তু মেধার চেয়ে কিন্তু ওই রাজনীতির বেশি প্রভাব। তো সেই জন্য বলছি এটা করতে গেলে টোটাল জিনিসটাকে, রাজনীতিটাকে আবার একটা সুস্থ ধারা আনতে গেলে গণতন্ত্র, গণতন্ত্রের চর্চা, সর্বক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাটাই আমাদেরকে আবার ফিরিয়ে আনতে পারে। কারণ এখন ব্যবসায়ীর প্রাধান্য তারা গণতান্ত্রিক পন্থায় আসছে না, এটা অর্থটাকে দিয়ে বাকি গণতন্ত্রটাকে স্টপ করে দেওয়া হচ্ছে, মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই জন্য গণতন্ত্রের চর্চার কোনো বিকল্প নাই, সর্বস্তরে গণতন্ত্রের মূল্যবোধ, গণতান্ত্রিক পদ্ধতি পথা চর্চা করতে হবে।
নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, রাজনীতি ব্যবসায়ী নির্ভর হয়ে গেলে সৎ যোগ্য প্রজ্ঞাবান ব্যক্তিবর্গ রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, যার স্পষ্ট আলামত দেখা যাচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আশানুরূপ প্রত্যাবাসন না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে রোহিঙ্গাদের কেউ কেউ, আর এই হতাশাকে কেন্দ্র করে ক্যাম্পে সক্রিয় হয়ে উঠেছে পাচারকারী চক্র। কক্সবাজার থেকে জানাচ্ছেন মোয়াজ্জেম হোসাইন শাকিল।
আশানুরূপ প্রত্যাবাসন না হওয়ায় হতাশা বিরাজ করছে রোহিঙ্গাদের মাঝে। ক্যাম্প জীবনের এক গেমে ছেড়ে পালাচ্ছেন কেউ কেউ, কেউ বা নতুন জীবনের স্বপ্নে সাগর পথে বোটে করে পাড়ি দিচ্ছেন অনিশ্চিত গন্তব্যে। রোহিঙ্গাদের এই হতাশাকে কেন্দ্র করে ক্যাম্পে সক্রিয় হয়ে উঠেছে পাচারকারী চক্র। কেবলমাত্র নাগরিকত্ব নিশ্চিত হলেই স্বেচ্ছায় মিয়ানমার ফিরতে চান বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
ডালালি করলে টিয়াফানোর লইয়ে তোমার মালয়েশিয়া লুজেম বলে হইরে, কিন্তু সাই গুড়া বললে তুলিয়ার সিব দিয়ে সিব তো গুড়াই রাম তো সাব দিয়ার মাথা তো আনলি
আর হন মালয়েশিয়া যাই ভালো আসি দো ন আর সৌদি যাই তো আসি দো ন আর বেশি এরে মুজলম খাই এরে বেশি মাগা খাড়া ছিড়া ঘরের বলি আর দেশি আন মাঝে বিচার দি ভালো আসি দি
আর যখন বেশি সাইড দিয়ে ন আর দিয়ান তিনান আর রাইট টাইম তো আর ফাইদ হইলে আর এখন গাড়ি বাড়ি সরকার তো দিয়ান করিব লইজন করিব আর নিজের নিজে যেভাবে আসি ভাবে যাই
সম্প্রতি দালালের খপ্পরে পড়ে সাগরপথে বোটে করে মালয়েশিয়া যাত্রাকালে প্রতারিত হওয়া বেশ কিছু রোহিঙ্গা উদ্ধার হয়েছে। আদম পাচার প্রতিরোধে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
সম্প্রতি কোন একটা গোষ্ঠী এটা আবার শুরু করার চেষ্টা করতেছে, তো আমরা এটা পেয়েছি, অভিযোগটা আমরা কঠোর ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যাতে এই ঘটনাগুলো না ঘটতে পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।
আদম পাচার প্রতিরোধে রোহিঙ্গাদের সচেতন করার কথা জানিয়েছেন রোহিঙ্গা সংকটে গঠিত জাতিসংঘ নেতৃত্বাধীন আইসিজির মুখপাত্র সৈকত বিশ্বাস।
যে কোনো সিদ্ধান্ত ক্যাম্পের বাইরে যাওয়ার আগে যেন আরেকটু ভালো করে বিবেচনা করে নেয় বা যে সংগঠনগুলো সেখানে সহায়তা দিচ্ছে তাদের সাথে একটু আলাপ করে নেয় প্রতারিত হওয়ার আগে, তাহলে কিন্তু প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা একটু কমে যাবে।
মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাসের জন্য সহায়ক পরিবেশ গড়ে না ওঠায় ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে রোহিঙ্গারা পালিয়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপসহকারী মন্ত্রী রিচার্ড অলব্রাইট।
রোহিঙ্গা হ্যাভ লেফট ইন ডিফারেন্ট ডিরেকশনস, আই মিন দ্য বিগেস্ট নাম্বার অফ দেম কেম হিয়ার টু বাংলাদেশ a little over in 2017, but the Rohingya have been leaving by boat. You have significant populations, a few hundred thousand in Malaysia, in Indonesia, as well as in India, as well as some other countries.
বিশ্বব্যাপী পালিয়ে বেড়ানোর এই স্রোত থামাতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
পশ্চিমবঙ্গে বাংলা সিনেমার 100 বছর পালিত হচ্ছে, কিন্তু বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ এখন আর নেই। কিন্তু কেন, এই সব জানতে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
পশ্চিমবঙ্গের কলকাতায় 24তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে, সেখানে বাংলা চলচ্চিত্রের 100 বছরও পালিত হচ্ছে। এই উপলক্ষে বাংলা চলচ্চিত্রের একাল এবং সেকাল নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ বিশেষ কি আছে?
এটা শুরু করেছিলেন আসলে বুদ্ধদেব ভট্টাচার্য, সেটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি এখন চেষ্টা করছেন। এবং এখন যেটা হচ্ছে সেটাতে নানান রকম ভাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটাকে সত্যিকারের আন্তর্জাতিক করে তোলার জন্য নানা রকম চেষ্টা করছেন এবং সেই সঙ্গে ভারতীয় যোগদানও অনেক একটা করছেন। এবারে তাৎপর্য বলতে বেশ কিছু চালচিত্র নামে একটা প্রদর্শনী হচ্ছে, যেখানে পুরনো বাংলা সিনেমার ছবি, পোস্টার ইত্যাদি দেখানো হচ্ছে। প্রথম বাংলা সিনেমা বিল্লমঙ্গল 1919 সালে তৈরি হয়েছিল, সেটা দেখানো হয়েছে। ওটাকে ধরে নিয়েই কিন্তু এই শতবার্ষিকী পালন, মানে 1919 থেকে 2018 পর্যন্ত। আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম একজন এবছরের ফিল্ম উৎসবে রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় নামে একজন তরুণ চলচ্চিত্র নির্মাতার একটি ছবি প্রথম দেখানো হচ্ছে। তিনি নিজে বাঙালি হলেও তার ছবি কিন্তু ডেথ সার্টিফিকেট যেটা দেখানো হচ্ছে সেটা বাংলা ছবি নয়, এর ভাষা ভারতের একটি জনজাতির ভাষা কুর্মি। এই উৎসব সম্পর্কে রাজাদিত্য কি বলছেন একটু শুনি।
ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, পাপন সেনের হাত ধরে বাংলা সিনেমার স্বর্ণযুগকে আবার ফিরিয়ে আনলেন সিনেমা প্রেমীদের মধ্যে। এবছর অস্ট্রেলিয়ান সিনেমারও 100 বছর পূর্তি হল, সেই উপলক্ষে শহরে এসেছিলেন পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা গার্থ ডেভিস, ফিলিপ নয়েজ সহ আরো কয়েকজন। সব মিলিয়ে 71টি দেশ, 171টি সিনেমা, এবং সবচেয়ে বড় কথা 150টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারিও এইবারে 17 নভেম্বর অব্দি দেখানো হবে। এবং অনেকেই সমালোচনা করেন যে এই ধরনের বড় উৎসবে শুধু বলিউড বা টলিউড বা দক্ষিণ ভারতের বড় বড় ছবি প্রাধান্য পায়, তা কিন্তু নয়। এবারে কিন্তু অনেক নতুন ডেবিউট্যান্ট চিত্র পরিচালকদের সিনেমা দেখানো হয়েছে। এবং এই প্রসঙ্গে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই একটি সেকশন, যেটা কয়েক বছর আগে কলকাতা ফেস্টিভ্যালে চালু হয়েছিল, আনহার্ড ইন্ডিয়া রিয়েল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ফিল্মস। খুবই রিয়েল ভাষা, যে ভাষায় কম মানুষ কথা বলেন ভারতবর্ষে, সেই ভাষায় যেসব সিনেমা নির্মাণ করা হয়েছে সেই বেশ কিছু ছবি কিন্তু এবারে দেখানো হচ্ছে। এই সেকশনেই আমার প্রথম কুর্মালী ভাষার পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র ডেথ সার্টিফিকেট দেখানো হবে 16 নভেম্বর।
আমরা শুনলাম, সেই সঙ্গে আরো একটা বিশেষ বিষয় আছে যে পুরনো ফিল্ম গুলো যেগুলো নষ্ট হতে বসেছে, অথচ যেগুলো আমাদের ঐতিহ্য এবং ইতিহাস বলে, সেই ফিল্মগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, কিভাবে সংরক্ষণ করা যায়, এইসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়ার্কশপ হয়েছে।
একটা সময় ছিল যখন বাংলা চলচ্চিত্রই ভারতের চলচ্চিত্রের প্রতিচ্ছবি ছিল, বাংলা ছবি মানেই ভালো ছবি, কিন্তু এখন সেই অবস্থা নেই, কেন?
আসলে কেন বলাটা খুব মুশকিল। বাংলা সিনেমা স্বর্ণযুগ যেটাকে বলা হয় 1952 সাল থেকে 1975 সালকে, তখন সব হেভিওয়েটরা ফিল্ম তৈরি করেছেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, অভিনয়ে উত্তম কুমার, সুচিত্রা সেন জুটি, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, শর্মিলা ঠাকুর, মাধুরী মুখোপাধ্যায়, সন্ধ্যা রায়, অনিল চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ, কত নাম বলবো, তাও তো কত বাকি থেকে যাবে। এদিকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমরা পেয়েছি হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর প্রমুখকে। তবে এই ব্যাপারটা সব জায়গায় একটা সময় আসে যখন প্রবল বৃষ্টির পর আবার খরা দেখা দেয়, বা খুব অনেক দিনে আলু ঝলমল রোদের পর মেঘলা আকাশ হয়ে যায়, এটা বোধহয় প্রকৃতির নিয়ম।
টলিউডের চলচ্চিত্র বলতে এখন বোঝায় মূলত বাণিজ্যিক চলচ্চিত্র, এর কারণ কি? এবং সেই সময় ভালো চলচ্চিত্র তৈরি হলেও এখন তেমন ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না টলিউডে, এর কারণ কি?
দেখুন, আগে টলিগঞ্জ এলাকায় বাংলা ফিল্ম স্টুডিও গুলো ছিল, টলিগঞ্জে হলিউড, টলিউড বলা হতো, হলিউডের সঙ্গে মিলিয়ে যার জন্য পরে বলিউড বলা হয়েছে। শুধু বাংলা নয়, তখন এখানে অন্যান্য ভাষার সিনেমার শুটিংও কিন্তু হতো। পরে বলিউড আর দক্ষিণী সিনেমার দাপটে বাংলা সিনেমার কোণঠাসা হয়ে যায়। আধুনিক যন্ত্রপাতিও কিনতে বা ব্যবহার করতে তেমন আগ্রহ ছিল না এখানে, বাঙালিদের কেমন হয় আর কি। তবে এখনো ভারতীয় বাঙালি টেকনিশিয়ান বা কলাকুশলীদের কদর আছে। এখনো পশ্চিমবঙ্গে 99 করে বছরে 100-150 সিনেমা হয়। এরপর আমি যে আগে বলেছিলাম যে স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগটা কেটে যাওয়ার পর যেটা আপনি বললেন যে এখন আর তেমন ভালো দেখা যায় না, কেন কেন বলাটা মুশকিল যেটা বললাম, কিন্তু এরপর কয়েক বছর ছিল বাংলা সিনেমা খরা, মানে খুব বেশি না, এক একটা ভালো সিনেমা যে হয়নি তা নয়, তবে মূলত বলিউডের অনুকরণে নাচা গানা কিচ্ছি অঙ্গভঙ্গি ইত্যাদি, পয়সা তো নেই তাই জাঁকজমক নেই। যাই হোক, এই খরা কাটিয়ে আবার একটা আলো দেখা যাচ্ছে, কিছু ভালো পরিচালক এসে কিছু ভালো সিনেমা করেছেন, ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন দত্ত, কৌশিক গাঙ্গুলি, সৃজিৎ মুখোপাধ্যায় এবং অবশ্যই অপর্ণা সেন, তবে এরাও দেখছি আস্তে আস্তে ফুরিয়ে আসছেন, সেই বিদ্যুতের ঝলক যেটা ছিল সেটা আর দেখতে পাচ্ছি না। তবে আগে একটু অন্যরকম সিনেমাকে যেমন বলা হতো প্যারালাল সিনেমা বা সমান্তরাল সিনেমা, মানে বাণিজ্যিক সিনেমা থেকে অন্যরকম, সেটা চলছে চলুক কিন্তু তার সঙ্গে এটাও চলবে, সেই ধরনের সিনেমা এখন বলে অল্টারনেট সিনেমা, যেগুলো তৈরি করছেন একঝাঁক তরুণ চিত্র নির্মাতা যারা নিজেদের বলেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স। এদের সম্পর্কে রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনা যায়।
ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের কাছে এই ফেস্টিভ্যাল একটা অল্টারনেটিভ স্পেস, যেখানে 150টা শর্ট ফিল্ম দেখানো হচ্ছে, অনেকে প্রথম ফিচার ফিল্ম দেখানো হচ্ছে, ডকুমেন্টারিজ দেখানো হচ্ছে। এবং আমরা জানি যে আজকে যেখানে বড় বড় প্রোডাকশন হাউস বড় বড় বাজেটের সিনেমা তৈরি করছেন, যেখানে বড় বড় মাল্টিপ্লেক্স এর সিনেমা দেখানো হচ্ছে, সেখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা যারা রিফ্লেকশন অফ সোশ্যাল রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড, তাদের কিন্তু আলাদা করে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে না। অর্থাৎ আপনি সিনেমা বানাচ্ছেন কিন্তু সেই সিনেমার পরিবেশনা ঠিক মতো হচ্ছে না, মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
আমরা দেখেছি যে ভারতে বাণিজ্যিক ছবি বেশ ব্যবসা সফল হয় এবং তারা সারা বিশ্বেই দর্শক পান, বিশেষ করে হিন্দি ছবিগুলো, কিন্তু বাংলা ভাষার কারণেই কি বাংলা চলচ্চিত্র ভালো মানের হলেও সেটি বাণিজ্যিক হোক অথবা বিকল্প ধারার চলচ্চিত্র হোক, সেটি আসলে দর্শকের অভাবে এমনটা হচ্ছে বলে আপনি মনে করেন?
খুবই স্বাভাবিক কথা যে হিন্দি সিনেমার মানে গ্রহণযোগ্যতা তো সারা পৃথিবীতে, যেখানে যেখানে ভারতীয় আছেন তারা প্রত্যেকেই হিন্দি কিছু না কিছু বুঝতে পারেন। আর অনেক সময় দেখা গেছে ভালো ভালো ফিল্ম মেকাররা হিন্দি সিনেমা করেছেন শুধু একটু বেশি দর্শকের কাছে পৌঁছানোর জন্য, বাংলা সিনেমাতে সেটার অসুবিধা আছে। কিন্তু সত্যিই তো যেমন বরাবর বলতেন যে বাংলাই আমি করবো, কারণ বাংলা ভাষাটা আমি ভালো জানি, আমি যেই ভাষাটা জানি না সেই ভাষায় সিনেমা করতে আমার ইচ্ছে হয় না, কারণ আমি সেটা ভালো করতে পারবো না, যারা জানেন তারা করুন। কাজেই বাংলা ভাষায় একটা সত্যিকারের তো একটা সীমিত দর্শক সংখ্যা, এটা তো বটেই। আজকাল বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের চিত্র পরিচালকরা মিলেমিশে কিছু ছবি করছেন, আজকাল মানে আগেও হয়েছে, তবে ইদানিং একটু বেশি দেখা যাচ্ছে, যেটা খুব ভালো লক্ষণ। দুপারের বাংলায় যদি একসঙ্গে কিছু ছবি করেন এবং দর্শকরা যদি একসঙ্গে হন, তাহলে দুদিক থেকেই সুবিধে, মানে বাঙালি দর্শকরাই তাতে উপকৃত হবেন এবং বাংলা ফিল্মের আরো উপকার হবে।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
দর্শক শ্রোতা, আগামী বুধবার 14 নভেম্বর আমাদের কলিন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় থাকছে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন, প্রত্যাশা ও সংশয়। শুনবেন বাংলাদেশ সময়ে রাত 10:10 এবং ভারত সময়ে রাত 9:40। আপনারা আপনাদের প্রশ্ন এবং মন্তব্য আপনাদের ফোন নম্বর পাঠান ফেসবুক পেজে কিংবা ইমেইলে। আমাদের ইমেইল bangla@voanews.com এবং ফোন নম্বর 2026193062। যুক্তরাষ্ট্রে এবারের মধ্যমেয়াদী নির্বাচনে মহিলাদের বিরাট সাফল্য নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রকৌশলী এবং বাংলাদেশের অনলাইন পোর্টাল উইমেন্স চ্যাপ্টারের লেখক তামান্না ইসলামের সঙ্গে কথা বলছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ। আমেরিকায় মাত্রই মেয়াদ মধ্যবর্তী কংগ্রেশনাল নির্বাচন হয়ে গেল। এবারের নির্বাচনে সবচাইতে উল্লেখযোগ্য দিকটি হচ্ছে মহিলাদের অংশগ্রহণ এবং প্রতিনিধি পরিষদে 100-এর ওপরে মহিলার জয়লাভ, যা আগের রেকর্ড ভঙ্গ করল। এমন অনেক রাজ্য যেখানে আগে কংগ্রেস ডেলিগেটস হিসেবে মহিলাদের নির্বাচিত হতে দেখা যায়নি। এবার ভার্জিনিয়া রাজ্যে প্রথমবারের মতো 3 ডেমোক্র্যাট কংগ্রেস ওমেন নির্বাচিত হয়েছেন, 2 মুসলমান মহিলা জয়লাভ করেছেন। এবারের মেয়াদ মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অত্যন্ত চ্যালেঞ্জিং নির্বাচনগুলোর মধ্যে অন্যতম। তামান্না ইসলাম আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। এবং তামান্না ইসলাম, আপনি সমাজের নানা বিষয় নিয়ে লেখালেখি করেন এবং যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রত্যক্ষ করেছেন খুব নিবিড়ভাবে। আপনার কাছে জানতে চাচ্ছি যে কংগ্রেসে মহিলাদের অংশগ্রহণের ফলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন হবে বলে আপনি মনে করছেন?
ধন্যবাদ তাহিরা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সত্যি কথা যেটা, যে এবারের নির্বাচন মহিলাদের জন্য আসলেই একটি ঐতিহাসিক নির্বাচন। একজন নারীবাদী লেখক হিসাবে এবং আমেরিকায় দীর্ঘদিন ধরে আমি প্রকৌশলী হিসাবে কাজ করছি, সেই হিসাবে একজন মেয়ে যেখানে পুরুষ অধ্যুষিত যে চাকরির ক্ষেত্রটি সেখানে কাজ করছি, এবং সর্বোপরি একজন কন্যা সন্তানের মা হিসাবে আমি ভীষণ ভীষণ আশাবাদী। এবারে নির্বাচনে কংগ্রেসে প্রায় শতকরা 20%, সেনেটে 23% এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এসেছে 19.3% মহিলা। অনেক ক্ষেত্রেই এসেছে কালো মহিলা প্রথম রিপ্রেজেন্টেটিভ হিসাবে, মুসলিম মহিলা। তো এই পুরো ব্যাপারটাই আমাদের জন্য ভীষণ একটা বড় আশার সঞ্চার করেছে আমাদের মধ্যে। আসলে ভেবে দেখতে হবে প্রথমে যে এখানে মহিলারা আমরা কি কি ধরনের সমস্যাগুলা ফেস করি প্রত্যেক দিন আমাদের কর্মজীবনে এবং সবকিছুতে। তো আমার মনে হয়েছে যে মেয়েদের যে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারটা, সেই ব্যাপারটা অনেকটাই নেগলেক্টেড ছিল। তো সেই ব্যাপারে মহিলারা আসার কারণে আমরা অনেক এখন পাবো, ফোকাস পাবো। তারপরে ধরেন জবের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং বলেন, টেকনোলজি বলেন অথবা রাজনীতি বলেন, কিছু কিছু এলাকা আছে যেখানে মেয়েদের এখনো অংশগ্রহণ অনেক কম। তো সেই ব্যাপারগুলোতে আশা করা যাচ্ছে যে এখন অনেক সমতা আসবে। যে বেতনের যে ব্যাপারটা আছে, যে মেয়েরা অনেক জায়গায় কম বেতন পাচ্ছে এখনো একই কাজের জন্য একই যোগ্যতা নিয়ে, সেগুলাও সেই সমস্যাগুলোরও সমাধান হবে। তবে সবচেয়ে যেটা আমি বেশি আশাবাদী সেটা হচ্ছে, আপনারা মিটু আন্দোলনের কথা শুনেছেন, যে যৌন নির্যাতন হচ্ছে, হয়েছে অতীতে এবং যেগুলোর তেমন বেশি বিচার হয়নি, সেই দিকগুলোতে আশা করা যাচ্ছে যে আরো অনেক বেশি এই আন্দোলনটা শক্তিশালী হবে।
এবং এই আন্দোলন শুধু যুক্তরাষ্ট্রের নয়, আমরা দেখেছি কিছুদিন আগে বলিউডেও, বলিউডের অভিনেত্রীরাও এগিয়ে এসেছেন, তারাও মুখ খুলছেন এবং পৃথিবীময়, বিশ্বময় এই আন্দোলন ছড়িয়ে পড়ছে। তো তামান্না ইসলাম, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি একজন প্রকৌশলী, দক্ষিণ এশিয়ার মহিলাদের যুক্তরাষ্ট্রের নানা পেশায় দেখা যায় কিন্তু মূলধারার রাজনীতিতে তাদের খুব একটা কিন্তু দেখা যায় না, এর কারণ কি? রাজনীতিতে কেন তারা আসতে চান না বা পিছিয়ে রয়েছেন?
আমি মনে করি যে এটার পেছনে প্রধান কারণটা হচ্ছে যে আসলে আমাদের যে সামাজিক এবং ধর্মীয় মন মানসিকতা, আমরা দক্ষিণ এশিয়া থেকে যারা আসি, মানে বাবা মারা বা ছোটবেলায় এসেছি, তারা এক ধরনের মন মানসিকতা নিয়ে এখানে আসি। সেখানে আমাদের আমাদের সমাজে এখনো মেয়েদেরকে যে একটা লক্ষ্মী মেয়ে, শান্তশিষ্ট মেয়ে, তারা কিছু বিশেষ বিশেষ পেশায় কাজ করবে, এই ব্যাপারেই তাদেরকে বেশি উৎসাহী করা হয়। এই কারণে তাদেরকে ছোটবেলা থেকে, এমনকি আমেরিকাতে বড় হওয়ার পরেও, এত চারপাশের উন্নত পরিবেশ দেখার পরও বাবা মারা বিশেষ করে ছেলে মেয়েদেরকে, স্পেশালি মেয়েদেরকে, কিছু কিছু ক্ষেত্রে একেবারেই উৎসাহিত করে না। আমরা একটু পড়ালেখা করব, ডাক্তার ইঞ্জিনিয়ার হব, এইটুকুতেই যেন আমাদের স্বপ্ন সীমাবদ্ধ, বাকিটুকুর বাকি এলাকায় আমরা বিচরণ করতে সাহস পাই না এখনো। এটা একটা অনেক বড় কারণ। আর আরেকটা কারণ আমার কাছে মনে হয়েছে যে, যদিও এটা একটু প্রচ্ছন্ন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো, ধরেন আমেরিকায় যারা আদি, মানে যারা অরিজিনাল আমেরিকান, যারা এখানে ছিল সাদারা, তারা অনেক সময় এই ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখেও না। আমি একটা উদাহরণ দিতে পারি যে আমার মেয়ে সকার খেলে, তো সেই টিমে তাদের পুরা 11 জনের মধ্যে আমার মেয়ে একমাত্র বাদামি চামড়ার মেয়ে, বাকি সবাই হয় সাদা, কিছু কালো। তো এই মন মানসিকতাগুলো, এই প্রবলেমগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। এগুলো যদি না কাটিয়ে উঠি এবং আমরা এখন থেকেই যদি আমাদের মেয়ে শিশুদেরকে নেতৃত্বের দিকে না এগিয়ে দেই, তাহলে কিন্তু হবে না। তো আশা করা যায় এইবারের যে নির্বাচনটা, এটা এই অল্প বয়সী মেয়েদের মধ্যে একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করবে এবং তাদের বাবা মারাও হয়তো আরো সাহস পাবে।
ছোট্ট করে আপনার কাছে তামান্না ইসলাম, ছোট্ট করে জানতে চাই যে খুব সংক্ষেপে, যে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হবার পথ কি কিছুটা সুগম হলো বলে আপনি মনে করেন?
অবশ্যই অবশ্যই আমি মনে করি কিছুটা সুগম হলো, তবে এখনো আমাদের আরো অনেক অনেকটা পথ যেতে হবে। আমার মনে হয় না এখনো যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে সম্পূর্ণ কর্ণধার হিসাবে নারীকে দেখতে তৈরি হয়েছে।
তামান্না ইসলাম, আমাদের হাতে আর সময় নেই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ তাহিরা, আমাকে সুযোগ দেওয়ার জন্য
ধন্যবাদ।
আর এবার শুরু হচ্ছে আমাদের নিয়মিত ইংরেজি শিক্ষার আসর, এভরিডে গ্রামার।
আমাদের এই সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজকের এই এভরিডে গ্রামার অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটা শুনতে তুমি কি ইগার নাকি অ্যাংশাস?
ঠিক বুঝলাম না তো, ইগার নাকি অ্যাংশাস, আমি কিন্তু একটু ধাঁধায় পড়ে গেলাম।
কেন, শব্দ দুটি শুনুনি আগে।
হ্যাঁ, আমি শব্দ দুটো আগে শুনেছি, কিন্তু এই দুটো শব্দ আমার কাছে যেন মনে হয় একই রকম বোধহয় অর্থ প্রকাশ করে।
কেন বলতো?
কারণ লক্ষ্য করেছি যে ইগার এবং অ্যাংশাস এই দুটো শব্দ একই ধরনের অর্থে অনেককে আমি ব্যবহার করতে দেখেছি।
সেটা অবশ্য তুমি ভুল বলনি সাবরিনা।
তাহলে ব্যাপারটা কি হবে, এই দুটো শব্দের কি কোনো আলাদা আলাদা মানে আছে?
না, মানে বলছি যে একই ধরনের অর্থে ইগার অ্যাংশাস এই দুটি শব্দের ব্যবহার যে তুমি হতে দেখেছো সেটা কিন্তু ভুল দেখনি। কিন্তু কি জানো,
তাহলে কি হবে,
এই দুটি শব্দ সমার্থক নয়, বরঞ্চ এই শব্দ দুটির মানে অনেকটাই বিপরীতার্থক।
তাই নাকি?
হ্যাঁ, তবে ঠিক তোমার মতোই, ঠিক তুমি যেভাবে প্রশ্ন করছো কিংবা একই অর্থ মনে করছো, কাভিও কিন্তু প্রথমে গুলিয়ে ফেলেছিল এই দুটি শব্দের ব্যাপারে।
কেমন করে?
শোনা যাক তাহলে কাভে আর লুসিয়ার মধ্যকার এই আলাপচারিতা।
The new Star Wars movie is coming out soon. I'm so anxious to see it.
You are? Why?
Well, duh. It's arguably one of the greatest movie franchises out there. And I heard that the latest one is the best one of the series.
You sound excited.
I am.
But you're anxious?
That's what I said.
I think you've got your adjectives mixed up.
তাহলে সাবরিনা লক্ষ্য করেছো যে কাভে একটা স্টার ওয়ার মুভির কথা বলছে যা খুব শিগগিরই এখানকার সিনেমা হলগুলোতে মুক্তি পাবে।
হ্যাঁ, আর সেজন্যই তো কাভে বলছিল যে সে মুভিটা দেখার জন্য বেশ অ্যাংশাস।
আর কাভের এই কথাটা শুনে কিন্তু লুসিয়া বেশ অবাক হলো।
হ্যাঁ তাই তো, কিন্তু কেন?
আসলে লুসিয়া জানতে চাইছিল কাভের কাছে যে নতুন ছবিটা যে দেখবে তার জন্য সে অ্যাংশাস কেন।
কাভে তো বলেছে যে সে অ্যাংশাস এই জন্যই যে এই সিরিজের সর্বসাম্প্রতিক ছবিটা নাকি সবচেয়ে বেশি ভালো হবে।
হ্যাঁ, কিন্তু সেই জন্য কি তার অ্যাংশাস হবার কোনো কারণ আছে?
তাহলে
আসলে এখানে সে একটা ভুল অ্যাডজেক্টিভ ব্যবহার করছে। শব্দটি হওয়া উচিত ছিল অ্যাংশাস নয়, ইগার।
তাহলে এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে?
সে কথাই এসো শোনা যাক এই ব্যাখ্যায়।
The adjective anxious means worried or nervous. It has a negative connotation. So you can see why I was confused when you said you were excited to see the new movie, but you used the word anxious.
But what should I have used instead?
Eager.
Eager?
Yes, eager. This adjective has a positive connotation and means excited or delighted about future events.
So I should have said that I was eager to see the movie. I'm sure English speakers confuse these two words all the time.
They do.
লক্ষ্য করো সাবরিনা, এই দুটি শব্দের মধ্যকার পার্থক্য সম্পর্কে লুসিয়া আসলে কি বলছে?
হ্যাঁ, এখানে লুসিয়া বলছিল যে অ্যাংশাস এটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর মানে হচ্ছে উদ্বিগ্ন হওয়া বা নার্ভাস হওয়া।
বাহ, তাহলে কি বোঝা গেল? এর একটা নেতিবাচক অর্থ আছে। ভয়, উদ্বেগ, নার্ভাস, এগুলো তো আর ইতিবাচক কথা নয়।
হ্যাঁ, লুসিয়া তাই বলছিল যে সে কেন কনফিউজ হয়ে গিয়েছিল যখন কাভে বলেছে যে সে ছবিটা দেখার জন্য উত্তেজিত বোধ করছে, কিন্তু তখন সে ব্যবহার করেছিল, কাভে তখন ব্যবহার করেছিল তার সে উত্তেজনা প্রকাশ করার জন্য অ্যাংশাস এই অ্যাডজেক্টিভটি।
হ্যাঁ, আর তাই লুসিয়া মনে করিয়ে দিচ্ছে যে এই অ্যাংশাস শব্দটির পরিবর্তে তার উচিত ছিল ইগার শব্দটি ব্যবহার করা। আর এই ইগার শব্দের মানে হচ্ছে?
হ্যাঁ, এর মানে হচ্ছে আগ্রহী বা উৎসুক।
বাহ, লক্ষ্য করো সাবরিনা, এই আগ্রহী হওয়া বা উৎসুক হওয়ার মানেটা তো ইতিবাচক। সেজন্য কাভে যদি শব্দটা ব্যবহার করত, অর্থাৎ ইগার শব্দটা ব্যবহার করত, তাহলে তার মনোভাবটা অনেকটাই খুব পরিষ্কারভাবে প্রকাশ পেত।
হ্যাঁ, আর তাই কাভে নিজেও ভুল বুঝতে পেরে বলেছে, আই শুড হ্যাভ সেড আই ওয়াজ ইগার টু সি দ্য মুভি।
তবে এই অ্যাংশাস আর ইগার শব্দের ব্যবহার নিয়ে কিন্তু খোদ ইংরেজি ভাষা যাদের তারাও কিন্তু বড় রকমের কনফিউশনে ভোগে। এবার কিন্তু লুসিয়া কাভের একটা পরীক্ষা নিচ্ছে যে কোন বাক্যে কোন জুৎসই অ্যাডজেক্টিভটা বসানো যাবে।
So tell me which adjective you would use with this example. I'm eager or anxious for the school year to end so I can finally go on vacation.
Eager, because you are excited to go on vacation.
I'm eager or anxious to see my grade. I didn't study a lot.
Ooh, you're definitely nervous since you didn't study a lot. So I'll go with anxious.
Lucia's prathom bakkota chilo erokom. I'm eager othoba anxious for the school year to end so I can finally go on vacation. Bolo to Sabrina, ekhane eager hobe naki anxious hobe?
আমার তো মনে হয় এখানে কাভে যেটা বলল সেটাই ঠিক হচ্ছে, কিন্তু কারণ শব্দটা হচ্ছে ইগার, তো সে আসলে ভ্যাকেশনে যাওয়ার ব্যাপারে সে খুব এক্সাইটেড।
হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটা একটা ইতিবাচক অর্থ। আর পরের বাক্যটিতে লুসিয়া আবার জানতে চাইছে যে কোনটা ঠিক হবে, ইগার নাকি অ্যাংশাস। বাক্যটি পড়ো তো সাবরিনা।
হ্যাঁ, এখানে যে বাক্যটি সে তারা বলেছিল সেটা হচ্ছে আই এম ইগার অ্যাংশাস টু সি মাই গ্রেড, আই ডিডন্ট স্টাডি এ লট।
আর তাহলে শুদ্ধ উত্তরটা কি হবে?
এখানে তো মনে হয় অ্যাংশাসটাই হবে সঠিক শব্দ, কারণ এই বাক্যে তো বলাই হচ্ছে যে সে বেশি পড়াশোনা করেনি, তাই তার ফলাফলের ব্যাপারে সে খানিকটা উদ্বিগ্ন।
হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে মনে রেখো তুমি কাবের মতোই এই ইগার আর অ্যাংশাস শব্দ দুটি নিয়ে যাতে কোনো রকম ভুল না হয় আগামীতে।
না, তা হবে না।
তাহলে সাবরিনা, যথারীতি আমাদের অনুষ্ঠান থেকে ওঠার পালা এখন। তবে তার আগে শ্রোতা দর্শকদের জানিয়ে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, শুনতেও পাবেন আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক ফ্যান পেজে।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
ইংরেজি ব্যাকরণ শেখার এই সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামার থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
এখন ক্রীড়াঙ্গনের খবরাখবর জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আসলে ক্রীড়াঙ্গনের খবরাখবর আপনারা জেনেই গেছেন ইতিমধ্যেই, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দ্বিতীয় জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের সেকেন্ড টেস্টটি চলছে, সেটির খবর আপডেট আমার চেয়ে ভালো আপনারা হয়তো জানেন। আমি আসলে আজকে আপনাদেরকে শোনাবো এই খেলার বিশ্লেষণ খানিকটা, এবং সে বিশ্লেষণ করার জন্য আমি নিজে নই, একজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। মঞ্জুর মোর্শেদ, যমুনা টেলিভিশনের সিনিয়র স্পোর্টস রিপোর্টার, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মঞ্জুর, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
আমি শ্রোতাদের জন্য আপনার কাছে প্রশ্ন রাখছি যে বাংলাদেশে যে জিম্বাবুয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দ্বিতীয় টেস্টটি চলছে, তার তৃতীয় দিন শেষ হয়েছে এবং তৃতীয় দিনে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে 511 রানের একটি ইনিংস করে 7 উইকেট হারিয়ে প্রথম ইনিংস শেষ করেছে, দ্বিতীয় ইনিংস ইনিংস ডিক্লেয়ার করেছে। এখন জিম্বাবুয়ে খেলবে এবং তারা 218 রানের লিড পাওয়া বাংলাদেশকে কতটা মোকাবেলা করতে পারবে সেটি দেখার জন্য ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছেন। আপনার বিশ্লেষণ কি?
যেভাবে আমি বলতে চাই, যেভাবে সিলেক্ট টেস্টটা বাংলাদেশ হেরেছিল, একেবারে গুড়িয়ে দিয়েছিল জিম্বাবুয়ে বাংলাদেশকে, ঢাকাতে এসে বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে আজকে থার্ড ডে পর্যন্ত, এটাকে আপনাকে অসাধারণ বলতেই হবে। মানে মোরালি একেবারে ডাউন ছিল বাংলাদেশ দলটা, হঠাৎ করে বাংলাদেশ দলটা আবার যেন মনে হলো যেন আবার উত্থান হলো একটা, এবং সেটা অবশ্যই মুশফিকুর রহিমকে আপনার ক্রেডিট দিতে হবে। দেখেন, এক শত বছরের উপরে টেস্ট ক্রিকেটের ইতিহাস, মুশফিকুর রহিম অসাধারণ একটি রেকর্ড গড়েছেন, সেটা হচ্ছে এই টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে, উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন। এটি একটি করে রয়েছে কুমার সাঙ্গাকারা এবং অ্যাডাম গিলক্রিস্টের, কিন্তু আর কারো কিন্তু দুটি নেই, সেটা মুশফিকুর রহিমের রয়েছে। এবং তিনি বাংলাদেশ সর্বোচ্চ ইনিংস খেলেছেন, 219 অপরাজিত। তিনি সাকিব আল হাসানের 217 রানের যে ইনিংসটা হ্যামিল্টনে সাকিব করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটাকে টপকে গেছেন। এবং মুশফিক অলমোস্ট সলো হ্যান্ডেডলি বাংলাদেশের ইনিংস থেকে 522 নিয়ে গিয়েছেন, সেখানে 161 রান ওখানে বলতে হয়। মুমিনুল হক, তারও অবদান রয়েছে। এবং তারপরে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে তাইজুল ইসলাম, তিনি টানা তিনটি ইনিংসে 5 উইকেট বা তার বেশি উইকেট নিয়েছেন, যার ফলে কিন্তু 304 এর ইনিংসটা শেষ হয়ে গেছে জিম্বাবুয়ের। বাংলাদেশ 218 রানের একটা লিড রয়েছে, অর্থাৎ বাংলাদেশ চাইলে আগামীকাল সকালে কিন্তু ফলো অন করাতে পারে জিম্বাবুয়েকে, সেক্ষেত্রে দ্বিতীয় দফা টানা আবার ব্যাটিং এ নামতে হতে পারে জিম্বাবুয়ের। এবং সেক্ষেত্রে বাংলাদেশ ক্যাপ্টেন যদি সেটা করেন, সেটা বুদ্ধিদীপ্ত হবে এই কারণে, কারণ ফার্স্ট সেশনে যে ফার্স্ট আওয়ার থাকবে আগামীকাল সকালের, সেটা ময়েশ্চার থাকবে উইকেটে, সেটার যে সুবিধা সেটা চাইলে কিন্তু বাংলাদেশ ক্যাপ্টেন নিতে পারেন। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে আর্লি মর্নিং জিম্বাবুয়েকে ফলো অন করাবেন বাংলাদেশ ক্যাপ্টেন, এবং জিম্বাবুয়েকে আবার ব্যাটিং এ নামতে হবে।
আচ্ছা, এই ফলো অন এর বিষয়টি আমি আর একটু পরিষ্কার করে জানার জন্য আপনাকে প্রশ্ন করতেই চাচ্ছিলাম, কারণ আশঙ্কা ছিল যে জিম্বাবুয়ে ফলো অনের একটা শঙ্কা রয়েছে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করার পরে ফলো অন এড়াতেও পারেনি। এই ফলো অন বিষয়টি কি?
ঠিক তাই, বাংলাদেশ দেখেন 522 করেছিল, জিম্বাবুয়েকে ফলো অন এড়াতে হলে করতে হতো 323, মানে ব্যবধানটা 199 মিনিমাম হতে হতো, কিন্তু তারা কিন্তু 218 রানের একটা ব্যবধান রয়েছে, সুতরাং তারা ফলো অনে পড়েছে। মানে বাংলাদেশ চাইলে এখন জিম্বাবুয়েকে ফলো অন করাতে পারে, অর্থাৎ টানা দ্বিতীয় দফা ব্যাট করাতে পারে। যে দল ফলো অনে পড়ে, অর্থাৎ 199 এর বেশি ব্যবধান হয় প্রথম ইনিংসে দুই দলের মধ্যে, তখন কিন্তু প্রতিপক্ষ চাইলে, যে দলের অ্যাডভান্টেজ থাকে মানে 200 বেশি রান থাকে, চাইলে ওই দলকে টানা দ্বিতীয়বার ব্যাটিং এ আমন্ত্রণ জানাতে পারে। তো বাংলাদেশ চাইলে এখন জিম্বাবুয়েকে কাল সকালে টানা দ্বিতীয়বারের মতো ব্যাটিং এ পাঠাতে পারে, এবং সেটা ওয়াইজ হবে এই কারণে যে সেটা যেটা বললাম যে আর্লি অফ দ্য মর্নিং যে ময়েশ্চারটা থাকবে উইকেটের, সেটার সুবিধা কিন্তু দুই পেস বোলার খালেদ আহমেদ এবং মোস্তাফিজুর রহমান তারা তুলে নিতে চাইবেন। সুতরাং বাংলাদেশের জন্য এই টেস্ট জিততে হলে খুব ভালো হয় যদি তারা কালকে সকালে ওই জিম্বাবুয়েকে ফলো অন করিয়ে আবার যদি টানা দ্বিতীয় দফা ব্যাটিং এ আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্যাপ্টেন মাহমুদউল্লাহ।
আপনি কি মনে করছেন টেস্ট ক্রিকেটে এই রকম অবস্থায় যখন থাকে সাধারণত দেখা যায় যে ড্রয়ের দিকেই বেশি যায়, এই ম্যাচটি কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে?
এই ম্যাচে রেজাল্ট হচ্ছে মানে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, এবং সেটা বাংলাদেশের পরে, কারণ জিম্বাবুয়ে কিন্তু তারা 218 রানে পিছিয়ে রয়েছে, এবং বাংলাদেশ যদি জিম্বাবুয়ে তাদের ইনিংসটা গুটিয়ে দেয় 218 রানের ভেতরে, তাহলে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতবে। আর যদি তারা 218 উপরে বেশ কিছু রান করে ফেলে এবং সেটা যদি টেজেবল হয়, তাহলে বাংলাদেশ সেক্ষেত্রে উইকেটে জিতবে। আর ইনিংস ব্যবধানে, ইনিংস এবং রানে জিততে পারে বাংলাদেশ, অর উইকেটে জিততে পারে। সেক্ষেত্রে জিম্বাবুয়ের যে বাকি 10 উইকেট রয়েছে সেটাকে খুব দ্রুত বাংলাদেশ নিয়ে নিতে হবে। এখন আমার যেটা মনে হচ্ছে যে 180 ওভার বাকি রয়েছে এই টেস্টের, এবং এনাফ ফর স্পিনার্স, বাংলাদেশ স্পিনার্স আরো নির্দিষ্ট করে বললে তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান বিরাজ, তারা যেরকম ফর্মে রয়েছেন তারা কাজটা সহজ করে দিতে পারেন বাংলাদেশের
জন্য, জেতার দিকে পাল্লাটা বেশি ভারী,
একটা অ্যাডভান্টেজ নিয়ে রয়েছে এই টেস্টে।
আচ্ছা, এই এই পর্যন্ত যতটুকু খেলা হয়েছে তার সর্বশেষ স্কোর যেটুকু আছে আমি বলে দিচ্ছি। বাংলাদেশ প্রথম ইনিংসে আগেই বলেছি 522 রান করেছে 77 উইকেট হারিয়ে, আর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করেছিল 105.3 ওভার খেলে 304 রান। তো এখন একটু আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, যেটি আপনি উল্লেখ করেছেন ইতিমধ্যেই, মুশফিকুর রহমানের রেকর্ড। মুশফিক এরপরে একটি সাক্ষাৎকারে বলেছেন যে তার এই 219 রান করে সাহস বেড়েছে এবং ট্রিপল সেঞ্চুরি করার ইচ্ছা এবং শক্তি সাহস তার ভিতরে বেড়েছে। আপনি আরও উল্লেখ করেছেন যে সে দুটি রেকর্ড করেছে, একটি হলো সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ 219, এবং আরেকটি হচ্ছে যে দুইবার ডাবল সেঞ্চুরি করা। এখন হ্যাঁ, এখন আমি যেটি উল্লেখ করতে চাচ্ছি, উইকেট কিপার হিসাবে এর আগে রেকর্ড ছিল জিম্বাবুয়েরই একজন খেলোয়াড়ের, আমার মনে হয় জিম্বাবুয়ের একজন অ্যান্ডি ফ্লাওয়ারের, তো সেই রেকর্ডও ভেঙেছে। ট্রিপল সেঞ্চুরি করার সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি ক্রীড়া সাংবাদিক হিসেবে মুশফিকের টোটাল ক্যারিয়ার বিবেচনায়?
ডেফিনেটলি ওর যখন, আমি যদি আপনাকে মনে করিয়ে দিই, 2006 সালে ওর যখন অভিষেক হয় তখন সে 16 বছরের কিশোর, লর্ডসে 19 রানের একটা ইনিংস খেলেছিল, বাংলাদেশের ব্যাটসম্যানরা মোটামুটি কাঁপছিল, কিন্তু 16 বছরের একজন কিশোর ওই 19 রানের ছোট্ট ইনিংসটাতে নিজের প্রমাণ রেখেছিলেন যে তিনি কত অনবদ্য একজন ব্যাটসম্যান হতে পারেন, মিস্টার ডিপেন্ডেবল, এবং তাকে ইংলিশ মিডিয়া বলেছিল লিটল ওয়ান্ডার বয়। তো সেই ছেলেটি কিন্তু আজকের মুশফিকুর রহিম, এবং তিনি কিন্তু খুবই কম্প্যাক্ট ব্যাটসম্যান, ডিফেন্স খুব ভালো, এবং ট্রিপল সেঞ্চুরি কেন, তার চেয়ে
আমরা আশা করব
বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
অনেক ধন্যবাদ মঞ্জুর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ক্রিকেটারদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টি আলোচনার বিষয় ছিল ভেবেছিলাম, কিন্তু আজ আর সময় নেই, আরেকদিন কথা বলবো। অনেক ধন্যবাদ।
এখন সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
জি, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলবর্তী ক্যালিফোর্নিয়া রাজ্যে দাও দাও করে জ্বলছে যে বনাঞ্চলের দাবাগ্নি, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী। সে বনাগ্নিতে এ পর্যন্ত 42 জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে কর্তৃপক্ষীয় সূত্রে। অবশ্য এও বলা হচ্ছে আরও শত শত লোকের এখনও অবধি কোনো হদিশ মিলছে না। চার দিন ধরে চলছে এ দাবাগ্নির ঝলসে দেওয়া আঘাত, সূত্রপাত হয়েছিল যার বনে খণ্ডকালীন অবকাশ যাপনকারী মানুষজনের জ্বালা ক্যাম্প ফায়ারের আগুন থেকে। বেহেস্ত সম ওই প্যারাডাইস নামের জনপদের পৌরপিতা কাউন্টি শেরিফ খৌরি হনিয়া সাংবাদিকদের জানান, জ্বালাময়ী এই অভিজ্ঞতা যে কি ভীষণ হৃদয় বিদারক হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা এর শেষ তক দেখে নিতে চাই, কিছুই হেলায় ফেলে রেখে এখান থেকে যাব না আমরা। ইসরায়েলের সামরিক বাহিনী রাতভর হামলা চালিয়েছে গাজা ভূখণ্ড নিশানা করে, হামলা চালিয়েছে তাদের কথা যা কিনা ইসরায়েলের ওপর জঙ্গিরা যে রকেট মেরেছে সেই তারই পাল্টা প্রতিক্রিয়ায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সূত্রে বলা হচ্ছে গাজার তামাম এলাকা জুড়ে হামাস ও ফিলিস্তিনি ইসলামপন্থী জিহাদি সন্ত্রাসবাদীদের নিশানা করে হামলা চালাচ্ছে তাদের জঙ্গি জেটবহর, হামাসরা যাতে বুঝতে পারে যে কিসের খেসারত দিতে হচ্ছে তাদেরকে। শ্রীলঙ্কার শীর্ষ আদালত সংসদ বিলুপ্ত করবার যে ফরমান জারি করা হয়েছিল প্রেসিডেন্টের পক্ষ থেকে সেটা স্থগিত করে দিয়েছে, বলেছে বুধবার যে সাংসদদেরকে অধিবেশনে মিলিত হওয়ার আহ্বান জানানো হয়েছিল সে ফরমানটাই এখন বলবৎ রইল। আদালতের রায়ে বলা হয়েছে গত শুক্রবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা যে সংসদ বিলুপ্তির ফরমান জারি করেছিলেন 7 ডিসেম্বর পর্যন্ত সেটা মুলতবি রইবে। অক্টোবরের 26 তারিখে প্রেসিডেন্ট সিরিসেনা হঠাৎ করেই প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংঘেকে বরখাস্ত করে সে জায়গায় পূর্বতন শক্তিধর ব্যক্তিত্ব মাহিন্দা রাজাপাকসেকে বসিয়ে দিয়েছিলেন। আফগানিস্তান সরকার বলছেন যে প্রেসিডেন্ট নির্বাচন নির্ধারিত সূচি মোতাবেকই এপ্রিলের 20 তারিখে হবে। গণতান্ত্রিক ওই প্রক্রিয়া আপাতত স্থগিত করা হোক বলে যুক্তরাষ্ট্রের পক্ষের কথিত প্রস্তাব এতে প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হচ্ছে ট্রাম্প প্রশাসন 17 বছর স্থায়ী আফগান লড়াই খতম করবার লক্ষ্যে তালেবানদেরকে আলোচনায় নিয়ে যাবার বিকল্প বন্দোবস্ত নিয়ে যে বিচার বিবেচনায় কাজ করছেন তারই প্রেক্ষাপটে কাবুল সরকার যেন আসন্ন নির্বাচন আপাতত স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখে। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় এই মতোই একটি খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন যে জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যই যুক্তরাষ্ট্র যে বাণিজ্য অসমতাকে যুক্তরাষ্ট্রের পণ্য সামগ্রীর বেকায়দায় পড়বার জন্য দায়ী বলে উল্লেখ করছে সেই তারই সর্বোত্তম একটা পন্থা। আজ মঙ্গলবার জাপানে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে পেন্স বলেন, জাপানি পণ্য বাজারে নয়ানুগ অবস্থানে থেকে প্রতিযোগিতায় নামতে আমেরিকার পণ্য সামগ্রী ও পরিষেবাকে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় প্রায়শই। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখন সিঙ্গাপুরে রয়েছেন আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে। এখানকার আলোচনায় তিনি ইন্দো প্রশান্ত মহাসাগরবর্তী অঞ্চলকে অবাধ ও উন্মুক্ত রাখা নিয়ে ট্রাম্প প্রশাসনের দায়বদ্ধতার কথা বলবেন। জি,
আর এই সঙ্গে শেষ হচ্ছে ওয়াশিংটন থেকে ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান, এবং অনুষ্ঠানটি আজকে প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ড্যানিয়েল ক্রফটন, ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ
এবং আমি সরকার কবিরউদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই,
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.